অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من وترزق من تشاء بغير حساب وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে radiotehran1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইসরায়েলকে জবাব দেওয়া জরুরি ছিল বললেন রাইসি। পররাষ্ট্রমন্ত্রী বললেন ইস্পাহানে কোনো হামলা হয়নি তাই ইসরায়েলকে পাল্টা জবাব দেওয়ার প্রশ্ন নেই। জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ লাভের প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দায় ইরান। ইসরায়েলকে বিজয়ী প্রমাণ করার চেষ্টা চলছে বললেন আবদুল্লাহিয়ান। বাংলাদেশে তীব্র দাবদাহ, স্কুল কলেজে 7 দিনের ছুটি ঘোষণা। বিএনপি রাজনৈতিক দল হিসেবে পরিচয় দেওয়ার যোগ্যতা হারিয়েছে বললেন কাদের। এবং রাফার শহরে বিমান হামলা চালাল ইসরায়েল, অন্তত 7 ফিলিস্তিনি শহীদ। ইসরায়েলের ওবদা বিমান ঘাঁটিতে হামলা চালাল ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে গত 13 এপ্রিল ইরানের সশস্ত্র বাহিনী যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে আবারও তার ভূয়সীর প্রশংসা করেছেন প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন এ ঘটনায় ইরানের শক্তিমত্তা প্রদর্শিত হয়েছে এবং এটি ছিল অবৈধ ইসরায়েল সরকারের বিরুদ্ধে একটি অতি জরুরি জবাব। রাইসি শুক্রবার ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশের দামকান শহরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে ওই মন্তব্য করেন। প্রেসিডেন্ট রাইসি বলেন সত্য প্রতিশ্রুতি নামের ওই অভিযানে ইরানের শক্তিমত্তা, ঐক্য ও সংহতি প্রদর্শিত হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির নেতৃত্বে ইরানি জনগণ যে ঐক্যবদ্ধ রয়েছে তা প্রমাণিত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন সকল রাজনৈতিক পক্ষ মনে করে যে অতি জরুরি ওই প্রতিশোধমূলক হামলা ইরানের জন্য সম্মান বয়ে এনেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তাঁর দেশের প্রতিশোধমূলক হামলার জবাবে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে ইস্পাহানে কোনো হামলার ঘটনা ঘটেনি। মার্কিন টেলিভিশন চ্যানেল NBC নিউজকে গতকাল তিনি এক সাক্ষাৎকারে কিছুটা কৌতুক করে বলেন বৃহস্পতিবার রাতে ইস্পাহানে যা ঘটেছে সেটা কোনো হামলা ছিল না, প্রকৃতপক্ষে এগুলো নিয়ে আমাদের শিশুরা খেলা করে, এগুলো কোনো ড্রোন ছিল না। তিনি আরও বলেন আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যা থেকে বলা যায় যে ওই ঘটনার সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক আছে। বিষয়টি নিয়ে ইরান তদন্ত করছে এবং এ ব্যাপারে গণমাধ্যমে যে জল্পনা ছড়ানো হয়েছে তা সঠিক নয়। নিউ ইয়র্ক সফররত আমির আবদুল্লাহিয়ান গুরুত্ব দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে আমাদের স্বার্থে কোনো আঘাত হানা না হবে ততক্ষণ আমরা নতুন কোনো প্রতিক্রিয়া দেখাতে যাব না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের প্রস্তাবে মার্কিন ভেটোর তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান আমেরিকার ওই পদক্ষেপকে দায়িত্ব জ্ঞানহীন ও অগঠনমূলক বলে বর্ণনা করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি শুক্রবার তেহরানে বলেছেন, আমেরিকার ভেটো বিশ্ববাসীর সামনে মার্কিন পররাষ্ট্রনীতির কপটতা ও ভণ্ডামি প্রমাণ করেছে। এর ফলে আমেরিকা আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি একঘরে হয়ে পড়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার পক্ষ থেকে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের খসড়া প্রস্তাবটি তোলা হয়। 15 সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের 12টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও আমেরিকা তাতে ভেটো দেয় এবং ব্রিটেন ও সুইজারল্যান্ড ভোটদানে বিরত থাকে, ফলে প্রস্তাবটি পাশ হতে পারেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানের আকাশে 3টি কোয়াড কপ্টার বা ক্ষুদ্রাকৃতির ড্রোন ভূপাতিত করার ঘটনায় জানমালের কোনো ক্ষতি হয়নি। তিনি নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের সদর দপ্তরে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে একথা জানান। এ ঘটনাকে পশ্চিমা গণমাধ্যমে বিশাল আকৃতি দিয়ে তুলে ধরছে জানিয়ে আমির আবদুল্লাহিয়ান বলেন, ইহুদিবাদী সরকারের সমর্থক গণমাধ্যমগুলো মূলত ইসরায়েলের ধারাবাহিক পরাজয়কে বিজয় হিসেবে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। শুক্রবার সকালে ইরানের ইস্পাহান শহরের কাছে এবং উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওইসব শব্দ ছিল মূলত আকাশে সন্দেহজনক বস্তুর উপস্থিতি টের পেয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের শব্দ। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে গত 13 এপ্রিল ইরানের সশস্ত্র বাহিনী যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার সমর্থনে ইরানি জনগণ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছে। গত শনিবার রাতের হামলার পর প্রথম শুক্রবার ইরানি জনগণ গতকাল জুমার নামাজের পর ব্যাপকভাবে রাস্তায় নেমে আসেন। রাজধানী তেহরানের পাশাপাশি মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহান, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ, উত্তরাঞ্চলীয় শহর কোম সহ সারাদেশের বহু শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। তারা ইহুদিবাদী ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-কে ধন্যবাদ জানান। তেহরান বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে রাজধানীর ঐতিহাসিক ইনকিলাব চত্বরে এসে শোভাযাত্রা শেষ হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে চলা তাপদাহের কারণে সব স্কুল কলেজ এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছে সরকার। আজ এ সিদ্ধান্ত জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পৃথক পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। প্রাথমিক ছাড়াও মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং কলেজের জন্য একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। চলতি বছর বৈশাখের শুরু থেকেই মৃদু থেকে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, ফলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধের নির্দেশও দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গরম অসহনীয় হয়ে ওঠায় গত বছরের জুনেও কয়েকদিনের জন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করেছিল সরকার। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। এ অবস্থায় তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে, এটা তাদের পুরনো কৌশল। আজ দুপুরে সেতুমন্ত্রী আরও বলেন, আমরা জনগণের কাছে বিএনপির সন্ত্রাসের রাজনীতির ব্যাপারে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে পারি এবং তাদেরকে জনগণের কাছে আরও বিচ্ছিন্ন, আরও অপ্রাসঙ্গিক করে তোলার প্রয়াস চালাতে পারি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে আছে। শেখ হাসিনা এখনও আতঙ্কিত, কারণ তিনি তো জানেন জনগণ তাকে ভোট দেয়নি। ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, ওরা প্রকাশ্যে কোনো কাজ করতে পারে না, তলে তলে কাজ করে। দেখবেন মুখে যেটা বলে তলে তলে করে আরেকটি।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনারা ইডি সিবিআইকে নিয়ে ভয় পাবেন না, বিজেপি ভারতের ক্ষমতায় আসছে না। বিজেপির সমালোচনা করে মমতা তাঁর ভাষায় বলেন, বিজেপি এবার পগার পার হবে। আজ মালদহে এক নির্বাচনী সভায় মমতা বলেন, বিজেপির দাবি এবার লোকসভা ভোটে 400 আসনের বেশি পাবে। মুখ্যমন্ত্রী বলেন, কোথায় পাবে এত ভোট, বিজেপি কেরালা তামিলনাড়ুতে ভোট পাবে না। মমতা বলেন, গতবার সব ভোট পেয়ে 303 হয়েছিল, এবার কিভাবে 400 আসন পার করবে। 2021 সালে বিজেপি বলেছিল বাংলায় 200 আসন পাবে, তারা পেয়েছিল 100, এবারও একই অবস্থা হবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকার জনবহুল রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েল নতুন করে বিমান হামলা চালিয়েছে। শুক্রবার চালানো ওই হামলায় অন্তত 7 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে জানা গেছে। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি হামলায় শহীদ 7 জনের বেশিরভাগই নারী ও শিশু। দখলদার ইসরায়েলি বাহিনী বেশ কিছুদিন ধরে রাফা শহর একেবারেই জনমানব শূন্য করার প্রস্তুতি নিচ্ছে, যাতে সেখানে স্থল আগ্রাসন চালানো যায়। ইহুদিবাদী ইসরায়েলের এই জঘন্য পরিকল্পনার বিরুদ্ধে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ উদ্বেগ প্রকাশ করেছে। তা সত্ত্বেও ইসরায়েল রাফা শহরে বিমান হামলা চালাল। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের ওবদা বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে ওই হামলার কথা ঘোষণা করেছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। বিবৃতিতে বলা হয়েছে, দখলদারদের বিরুদ্ধে অব্যাহত প্রতিরোধের অংশ হিসেবে ও গাজায় আমাদের জনগণের প্রতি সমর্থন জানিয়ে এবং গাজায় দখলদার ইসরায়েল নারী শিশুসহ যে বেসামরিক জনগণকে হত্যা করছে তার প্রতিবাদে ওবদা বিমান ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। প্রতিরোধ যোদ্ধারা বিবৃতিতে স্পষ্ট করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই ধরনের হামলা অব্যাহত থাকবে। গত 7 অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুর উপর হামলা চালিয়ে আসছে। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর কম্পিউটার সিস্টেম হ্যাক করে অত্যন্ত গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য এবং দলিল দস্তাবেজ হাতিয়ে নিয়েছে একটি হ্যাকার গ্রুপ। তবে অ্যানোনিমাস নামে একটি হ্যাকার গ্রুপ এক ভিডিও বার্তায় এই হ্যাকিংয়ের দায়িত্ব স্বীকার করেছে। গ্রুপটি বলেছে, তারা 20 গিগাবাইট সমপরিমাণ তথ্য এবং দলিল দস্তাবেজ হাতে নিতে সক্ষম হয়েছে, যার মধ্যে পিডিএফ, ওয়ার্ড ফাইল এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সহ লাখ লাখ তথ্য রয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের কম্পিউটার সিস্টেম সামান্য মাত্রায় হ্যাকিংয়ের শিকার হয়েছে। তারা বলছে, মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে হ্যাকাররা তাদের সিস্টেমকে অকার্যকর করার চেষ্টা করেছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজ উপত্যকায় বর্বর আগ্রাসন চালানোর পর বেশ কয়েক দফা সাইবার হামলার শিকার হয়েছে ইসরায়েল। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোট এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে সেনা মোতায়েন করার জন্য প্রস্তুত হয়েছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার সংঘাতকে ইউরোপীয় ইউনিয়ন নিজেদের যুদ্ধ বলে মনে করছে এবং এই যুদ্ধে জড়িয়ে পড়লে তার পরিণতি কত ভয়াবহ হবে তা বিবেচনা করতে ব্যর্থ হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট নির্বাচনের আগে হাঙ্গেরির ক্ষমতাসীন ফিডেস পার্টির এক সমাবেশে দেওয়া বক্তৃতায় ভিক্টর অরবান এসব কথা বলেন। তিনি বলেন, এই অবস্থায় ইইউ ইউক্রেনের মাটিতে সেনা পাঠাতে মাত্র এক কদম দূরে রয়েছে। অনেক বড় আশঙ্কা রয়েছে যে ইউরোপ এই যুদ্ধের গভীরে জড়িয়ে যেতে পারে। আসলে তারা আগুন নিয়ে খেলছে, কিন্তু হাঙ্গেরি নিজেকে এই যুদ্ধ সংঘাতে জড়াবে না, বুদাপেস্ট কারোর পক্ষ নেবে না। ভিক্টর অরবান অঙ্গীকার ব্যক্ত করেন, তাঁর দেশ সব জায়গায় শান্তির পক্ষে অবস্থান নেবে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস বলেছেন, আমেরিকা যদি দ্রুত ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা প্যাকেজ না দেয় তাহলে রাশিয়ার চাপে দেশটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হতে পারে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আমেরিকা এবং পাশ্চাত্যের পৃষ্ঠপোষকতায় ইহুদিবাদী ইসরায়েল 1948 সালে নিজেকে একটি দখলদার রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে সত্যের বিরুদ্ধে সবসময় আদর্শিক যুদ্ধে লিপ্ত রয়েছে। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন বাবুল আক্তারের পরিবেশনায়।
আমেরিকা এবং পাশ্চাত্যের পৃষ্ঠপোষকতায় ইহুদিবাদী ইসরায়েল 1948 সালে নিজেকে একটি দখলদার রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে সত্যের বিরুদ্ধে সবসময় আদর্শিক যুদ্ধে লিপ্ত রয়েছে। গত বছরের 7 অক্টোবর দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধগামী সংগঠনগুলোর চালানো আলাক্সা তুফান অভিযানের আগে এই অবৈধ রাষ্ট্রটি মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রদায়ের একটি জোট প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, যেটি অত্যন্ত কার্যকরভাবে ইসরায়েল সম্পর্কে বিভিন্ন ধারণা ও মতামতকে নিয়ন্ত্রণ করে আসছিল এবং তাদের সম্পর্কে ভিন্ন মতের কণ্ঠকে রোধ করছিল। ইসরায়েল বিষয়ে অপ্রচলিত কথাবার্তা বা আলাপ আলোচনা মার্কিন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বিশিষ্ট খ্রিস্টান ব্যক্তিত্ব, মূলধারার মিডিয়া এবং শেষ পর্যন্ত বেশিরভাগ আমেরিকানদের চিন্তা ভাবনা এবং শব্দ ভাণ্ডারে অনুপ্রবেশ করেছিল। আশ্চর্যজনকভাবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং বি টসলেমের মতো মানবাধিকার সংস্থাগুলোর শত শত প্রতিবেদনের পরও দখলদার ইসরায়েলের ফিলিস্তিনিদের জমি চুরি, বর্ণবৈষম্য এবং তাদের বিরুদ্ধে দমনপীড়ন ও জাতিগত নিধন চালানোর 76 বছরের ইতিহাস নথিভুক্ত করার পরেও ইসরায়েলের প্রতি পৃষ্ঠপোষক ও সমর্থকরা তেল আবিবের প্রতি অবিচল রয়েছে। বর্তমান সময়ের একটি ঘটনা যা সারা বিশ্বে আলোড়ন তৈরি করেছে তা হচ্ছে ওয়াশিংটন প্রেসের একজন সদস্য প্রকাশ্যে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন নিয়ে প্রশ্ন তোলায় তিনি তার 57 বছরের চাকরি হারিয়েছেন। তিনি পরে বলেছিলেন, আপনি এই দেশে ইসরায়েলের সমালোচনা করতে পারবেন না এবং বেঁচে থাকতে পারবেন না। MSNBC-র সাপ্তাহিক অনুষ্ঠানের আরেক জনপ্রিয় উপস্থাপক মেহেদি হাসানকে শাস্তি দেওয়া হয়েছিল কারণ তিনি ফিলিস্তিনিদের সমর্থন করেছিলেন এবং ইসরায়েলের সমালোচনা করেছিলেন। MSNBC-র মতো সংবাদ সংস্থাগুলো গ্রহণযোগ্য ইসরায়েলি গোষ্ঠীর বক্তৃতা থেকে বিচ্ছিত হলে ইহুদিবাদী গোষ্ঠীর কাছ থেকে প্রচণ্ড চাপের মুখে পড়তে হয়। এর ফলে তারা ফিলিস্তিনিদের দুঃখ কষ্ট এবং তাদের জীবনের উপর বয়ে যাওয়া পাশবিক নির্যাতনের বর্ণনা থেকে তারা দূরে সরে যায় এবং মূলত তারা তেল আবিব শাসক গোষ্ঠীর একনিষ্ঠ প্রচারক বাহিনীতে পরিণত হয়। গত 7 দশকের বেশি সময় ধরে আমেরিকার প্রাথমিক অগ্রাধিকার হচ্ছে পশ্চিম এশিয়ায় মোতায়েন তার ঘাঁটিগুলোকে সুরক্ষিত রাখা। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 1973 সালে সিনেটে প্রবেশের পর থেকে ইসরায়েলের একজন খাঁটি বন্ধু হিসেবে পরিচয় দিয়ে আসছেন এবং প্রায়ই বলেন, আমি একজন জায়োনিস্ট বা ইহুদিবাদী। ইসরায়েল যখন এ অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার ইন্ধন যোগাচ্ছে এবং লেবানন ও সিরিয়ায় মারাত্মক বিমান হামলা চালাচ্ছে, তখনও বাইডেন প্রশাসন তেল আবিবের প্রতি তার নির্লজ্জ সমর্থন অব্যাহত রেখেছে। গাজা এবং রাফা শহরে তেল আবিবের পরিকল্পিত স্থল হামলার বিরুদ্ধে যখন মার্কিন জনগণ এবং এমনকি ইসরায়েলে অভিবাসী হওয়া ইহুদিরা প্রতিবাদ বিক্ষোভ করছেন, তখনও বাইডেন প্রশাসনের এই সমর্থন অব্যাহত রয়েছে। কয়েক দশক ধরে নেতানিয়াহু বিশ্বকে বোঝানোর চেষ্টা করছেন যে ইরান একটি হুমকি এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তেহরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে প্রতিনিয়ত আকৃষ্ট করছে। অক্টোবরের হামলার পর থেকে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে তার অঘোষিত যুদ্ধের মাত্রা বাড়িয়েছেন। কিভাবে নিজের স্বার্থকে এগিয়ে নিতে হবে সে সম্পর্কে তিনি সচেতন। অনেকে মনে করছেন যে গাজার গণহত্যা থেকে বিশ্বের মনোযোগ সরাতে এবং নিজের রাজনৈতিক ক্যারিয়ারের মৃত্যু ঠেকাতে নেতানিয়াহু ইরানকে যুদ্ধের মাঠে টেনে আনতে চাইছেন।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। শ্রোতাবন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইসরায়েলকে জবাব দেওয়া জরুরি ছিল, বললেন রাইসি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইস্পাহানে কোনো হামলা হয়নি, তাই ইসরায়েলকে পাল্টা জবাব দেওয়ার প্রশ্ন নেই। জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ লাভের প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দায় ইরান, ইসরায়েলকে বিজয়ী প্রমাণ করার চেষ্টা চলছে, বললেন আবদুল্লাহিয়ান। বাংলাদেশে তীব্র দাবদাহ, স্কুল কলেজের 7 দিনের ছুটি ঘোষণা, বিএনপি রাজনৈতিক দল হিসেবে পরিচয় দেওয়ার যোগ্যতা হারিয়েছে, বললেন ওবায়দুল কাদের। এবং রাফা শহরে বিমান হামলা চালাল ইসরায়েল, অন্তত 7 ফিলিস্তিনি শহীদ। ইসরায়েলের ওভদা বিমান ঘাঁটিতে হামলা চালাল ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। এবারে সবশেষ পাওয়া একটি খবর। রাশিয়ার বিমানবাহিনীর একটি টুপোলেব TU-22 MP3 সুপারসনিক দীর্ঘপাল্লার বোমানু বিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় স্টারপোল অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী পরিবেশনায়।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা ভীতি কিংবা ফোবিয়া নিয়ে খানিকটা আলোচনার চেষ্টা করেছি। আমরা উদাহরণ দিয়ে বলেছি, ধরুন আপনি লিফটের ভেতরে দাঁড়িয়ে আছেন, হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় লিফট বন্ধ হয়ে অন্ধকার হয়ে এসেছে। আপনার পাশের মানুষ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি ভয়ে কাতর। আপনি এতটাই ভয় পেলেন যে আপনার মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাবেন। এই অস্বাভাবিক ভীতিটা আপনার এক ধরনের ফোবিয়া। মনোবিজ্ঞানীদের মতে ফোবিয়া জন্মগতভাবে কারোর সঙ্গে থাকে না। কোনো বিষয়ে অতিরিক্ত ভয় পাওয়ার পেছনে অতীতের কোনো ঘটনা থাকে। যে জিনিসকে মানুষ ভয় পায় তার সঙ্গে অতীতের সেই ঘটনা মিলিয়ে সে এক মানসিক যন্ত্রণার মধ্যে পড়ে। সেই মানসিক যন্ত্রণা থেকে তৈরি হওয়া আতঙ্ককে ফোবিয়া বলা যেতে পারে।
আবার অনেক সময় ফোবিয়া অন্যান্য রোগের উপসর্গও হতে পারে। ফোবিয়া মূলত 3 ধরনের, সেগুলো হলো নির্দিষ্ট কোনো বিষয়ে ভয়, সোশ্যাল ফোবিয়া বা সামাজিকতায় ভয়, এবং অ্যাগোরাফোবিয়া বা ঘরের বাইরে যাওয়ার ভয়। আজকের আসরে আমরা নির্দিষ্ট কোনো কিছু দেখে ভয় পাওয়া বিষয়ে কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন। আজকের আসর পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। আশেপাশে কোনো মাকড়সা নেই, থাকলেও সেটি আপনাকে কোনোভাবেই আঘাত করতে পারবে না। সুতরাং এই ছোট্ট প্রাণীকে ভয় পাওয়ার কোনো কারণই নেই। এত কিছু জানার পরেও যদি আপনাকে কেউ বলে বসে ওই যে মাকড়সা আর আপনি অসম্ভব ভয় পান, তাহলে সেটা সাধারণ ভয়ের পর্যায়ে থাকে না। এই ভয়কে আমরা এত বেশি নিজেদের মধ্যে পুষে রেখেছি যে এটি খুব সাধারণ ঘটনা হয়ে গেছে। কিন্তু যতজন মানুষই কোনো ফোবিয়া বা ভীতির ভুক্তভোগী হয়ে থাকুন না কেন, সেটি শেষ পর্যন্ত ফোবিয়াই থাকে। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ফোবিয়া কেন হয়। প্রশ্নের উত্তর খুব একটা সহজ নয়। ঠিক কি কারণে ফোবিয়া হয়ে থাকে সেটা এখন পর্যন্ত জানতে পারা যায়নি। তবে অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা হতে পারে আপনার কোনো ব্যাপারে ভয় পাওয়ার কারণ। তবে কিছু ফোবিয়া বা ভীতি আছে যেগুলো মানুষ জন্ম থেকেই সাথে নিয়ে আসে, আর সেগুলো হচ্ছে উচ্চতা থেকে ভয়, অন্ধকারে ভয়, চলন্ত বস্তুতে ভয় ইত্যাদি। স্বাভাবিকভাবেই প্রতিটি মানুষের মধ্যে এই ভয়গুলো কাজ করে, আর বাকি ফোবিয়া বা ভীতিগুলোকে অর্জিত ফোবিয়া বলে, যেগুলো মানুষ আগে থেকে নয় বরং জন্ম নেয়ার পর শিখে।
অনেকেই হয়তো মাকড়সাকে দেখে ভয় পাওয়াকে ব্যাখ্যা করতে গিয়ে নারীদের টেনে আনবেন এবং বলবেন এটা তো নারী হওয়ার কারণে। তবে কোনো কোনো গবেষণা অনুসারে নারীদের প্রতি তিনজনে একজন এবং পুরুষদের গড়ে প্রতি চারজনে একজন এই সমস্যায় ভুগে থাকেন। মাকড়সা থেকে ভয়কে আরাকনোফোবিয়া বলা হয়। আরাকনোফোবিয়ায় আক্রান্তরা মাকড়সা নামক ছোট্ট এবং অতি সাধারণ প্রাণীকে নিয়ে প্রচণ্ড আতঙ্কে ভুগে থাকেন। মাকড়সা নিয়ে আপনার ভয়টি তিন রকমের ফোবিয়ার শেষ রকমের ফোবিয়া বা নির্দিষ্ট কোনো ব্যাপারে ফোবিয়ার মধ্যে পড়ে। তাহলে কি আপনার সাথে মাকড়সা নিয়ে এর আগে কোনো বাজে ঘটনা ঘটেছিল? সবার সাথেই কি তাই হয়েছে? প্রশ্ন জাগতেই পারে আপনার মনে। তবে ব্যাপারটি এত সহজ নয়। আরাকনোফোবিয়া বা মাকড়সাকে ভয় পাওয়ার এই ব্যাপারটি মানুষের মধ্যে এখন জন্ম নেয়নি। আপনি এবং বাকি সব মানুষ যে মাকড়সাকে ভয় পায় সেটি মোটেও নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নয়।
মাকড়সা ভীতি সবার থাকে না, আবার মাকড়সা দেখলে সামান্য ভয় পেলে সেটাও ফোবিয়া নয়। ফোবিয়া কিনা তা বুঝতে কিছু লক্ষণ উপসর্গের প্রকাশ ঘটতে হয়। যেমন মাকড়সা দেখা মাত্রই প্যানিক অ্যাটাক হয়, হার্টবিট বেড়ে যায়, প্রচণ্ড ভয় পায়, দৌড়ে পালিয়ে যায়, ভয় পেয়ে জোরে চিৎকার দিয়ে ওঠে, শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। সরাসরি দেখা দূরের কথা, ছবি দেখলে কিংবা ভাবলেও ভয় পেয়ে যায়, এমনকি ভয়ে কখনো অজ্ঞান হয়ে যায়। মাকড়সা দেখে এমন সব প্রতিক্রিয়া প্রকাশ করলে বুঝতে হবে মানুষটির ফোবিয়া আছে। এটি কেন হয় এ নিয়ে চিকিৎসক এবং বিজ্ঞানীরা অনেক হাইপোথিসিস দাঁড় করিয়েছে। মোটের উপর দুটি প্রধান কারণ, এক মনস্তাত্ত্বিক, দুই সাংস্কৃতিক। কোনো কোনো বিশেষজ্ঞের মতে সংস্কৃতির প্রভাবেই এমনটি হয়। সংস্কৃতিগতভাবে দেখা গেছে কোনো সমাজে দীর্ঘদিন চালু থাকে এমন ভয় সংস্কৃতিগতভাবে প্রভাব রাখে বলে স্বভাবের অংশ হয়ে যায়। আফ্রিকার অনেক জাতি গোষ্ঠীর মানুষ মাকড়সা খায়, ফলে তাদের মধ্যে মাকড়সা ভীতি কোনোভাবেই নেই। চিকিৎসা বিজ্ঞানের ক্যাটাগরিতে এমন ফোবিয়া যদি লক্ষণ ও উপসর্গের প্রকাশ সহ ৬ মাসের বেশি সময় ধরে থাকে তাহলে সেটাকে ফোবিয়া ধরা হয়।
এই ফোবিয়ার চিকিৎসা আছে। চিকিৎসা তখনই দরকার হয় যখন এটি দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটায়। যেমন এটি সামনে না দেখলেও মনে মনে বারবার ভেবে ভয় পেয়ে যাওয়া। দুই প্রকার চিকিৎসা আছে এটি থেকে বের করে আনার, সিস্টেমিক ডিসেন্সিটাইজেশন এবং কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। ডিসেন্সিটাইজেশন প্রসেসে মাকড়সার মুখোমুখি করিয়ে ধীরে ধীরে সহনীয় পর্যায়ে নিয়ে আসা। কগনেটিভ থেরাপিতে এটিকে দেখার চিন্তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ধীরে ধীরে ভীতির বস্তু ক্ষতিকর কিছু নয় এমন চিন্তায় নিয়ে আসা। শ্রোতা বন্ধুরা, আমরা এর আগেই যেমনটি বলেছি, প্রধান তিন ধরনের ফোবিয়ার একটি হল অ্যাগোরাফোবিয়া। অফিসের ডেডলাইন পেরিয়ে গেলে কি হবে, পরীক্ষায় ফেল করলে, ট্রেন ধরতে না পারলে কি হবে, এই কি হলে কি হবে সেই ভয়েই আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে ওঠে। সারা দিন ভয়ে ভয়ে থাকি, এটা হলে কি হবে, ওটা হলে। আমরা আসলে নিজেরাই বুঝে উঠি না, এক ধরনের ভয় গ্রাস করে নিচ্ছে আমাদের। মূলত এই ভয় পাঁচ রকমের। যানবাহনে উঠে ভয়, খোলা জায়গায় থাকার ভয়, বদ্ধ জায়গায় থাকার ভয়, ভিড়ে লাইনে দাঁড়ানোর ভয়, আর ঘরের বাইরে একা থাকার ভয়।
আগামী আসরে আমরা এ বিষয়ে নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। সুন্দর জীবনের আগামী আসরেও আপনাদের সঙ্গ পাব, এ প্রত্যয় শেষ করছি আজকের আসর। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইরানের পণ্য সামগ্রী,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের হাট বাজারে বিদ্যমান বিচিত্র পণ্য সামগ্রীর সঙ্গে পরিচয়মূলক নতুন ধারাবাহিক ইরানের পণ্য সামগ্রী শীর্ষক আসরের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা ইরানের বিখ্যাত পণ্য লাল স্বর্ণখ্যাত জাফরান নিয়ে কথা বলেছি, আশা করি ভালোই লেগেছে আপনাদের। আজকের আসরে আমরা ইরানের ব্ল্যাক পার্ল বা কালো মুক্তা নিয়ে কথা বলার চেষ্টা করব।
কালো মুক্তা হল ক্যাভিয়ার। ক্যাভিয়ার সম্পর্কে আপনাদের নিশ্চয়ই জানা আছে, তারপরও যাদের জানা নেই তাদের জন্য বলছি, এটা এক ধরনের সামুদ্রিক মাছের ডিম, স্টারজন মাছের ডিম। ইরানে ওই মাছটির নামও ক্যাভিয়ার। সবচেয়ে উৎকৃষ্ট মানের ক্যাভিয়ার হল ব্ল্যাক ক্যাভিয়ার। ক্যাভিয়ার এনার্জিপূর্ণ একটি খাবার, যেমন সুস্বাদু তেমনি সুঘ্রাণময়। এই ব্ল্যাক ক্যাভিয়ার বিশ্বের সবচেয়ে দামি খাবার হিসেবে পরিচিত। তবে রেড এবং গোল্ডেন ক্যাভিয়ারও রয়েছে, সেগুলো ব্ল্যাক ক্যাভিয়ারের মতো দামি নয়। আজকের আসরে আমরা এই ক্যাভিয়ার নিয়ে আরও কিছু আলোচনা শুনব। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
স্টারজন বা ক্যাভিয়ার বিরল প্রজাতির সামুদ্রিক মাছ। বিশ্বের জীবিত ফসিল নাম দেয়া হয়েছে এই মাছকে। কারণটা হলো এই মাছ প্রজাতির বয়স কয়েক কোটি বছরের পুরনো, সেই জুরাসিক কালের বলে অনেকের ধারণা। ডাইনোসর সহ এই ক্যাভিয়ার মাছ পৃথিবীর উত্তর গোলার্ধে পাওয়া যেত সেই সময়। কালক্রমে পরিবেশগত বিচিত্র পরিবর্তনের ফলে ক্যাভিয়ারের জীবনযাত্রা সীমিত হয়ে পড়ে। বর্তমানে এই ক্যাভিয়ার ইরানের কাস্পিয়ান সাগর কৃষ্ণ সাগর, ইউরাল ও আজভ সাগর সহ ইউরোপ ও আমেরিকার বিক্ষিপ্ত কিছু এলাকায় পাওয়া যায়। তবে স্টারজন বা ক্যাভিয়ার মাছের নিরাপদ স্থান হল ইরানের কাস্পিয়ান সাগর।
কাস্পিয়ানকে সাগর বলা হলেও এটি আসলে সাগর নয়, বিশ্বের সর্ববৃহৎ হ্রদ। পরিসংখ্যানে দেখা গেছে বিশ্বের শতকরা 93% ক্যাভিয়ার রয়েছে এই কাস্পিয়ান হ্রদে। বলা হয়ে থাকে উপযুক্ত পরিবেশের কারণে বিশ্বের শতকরা 90% ক্যাভিয়ার এই কাস্পিয়ানেই শিকার করা হয়। ইরান, রাশিয়া, আজারবাইজান প্রজাতন্ত্র, তুর্কমেনিস্তান এবং কাজাখস্তানের মাঝখানে এই কাস্পিয়ান হ্রদ অবস্থিত। ক্যাভিয়ার মাছ মানে যেসব মাছ থেকে ক্যাভিয়ার পাওয়া যায়, সারা বিশ্বের এরকম মাছগুলোকে কমপক্ষে 20 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে 5 প্রকারের মাছ খুবই গুরুত্বপূর্ণ, যেমন হস্তি মাছ, ইংরেজিতে বলা হয় গ্রেট ওয়াইল্ড স্টারজন বেলুগা, ইরানি আঁশবিহীন ক্যাভিয়ার বা পার্সিয়ান স্টারজন, রাশিয়ান স্টারজন, স্পাইনি বা শিপ স্টারজন এবং ওজন বরুন বা স্টেলেইট স্টারজন। এই সব প্রজাতির মাছই কাস্পিয়ান হ্রদে রয়েছে।
ক্যাভিয়ার বা স্টারজন মাছ আঁশবিহীন, দেখতে লম্বা, প্রায় 1 থেকে 2 মিটারের মতো, মাথার দিক থেকে লেজের দিকে ক্রমশ চিকন। আঁশ না থাকায় এই মাছ দ্রুত চলতে পারে। তুলনামূলকভাবে জলের বেশ গভীরে বাস করে এই মাছ। 1000 কেজি পর্যন্ত ওজন হয় কোনো কোনো ক্যাভিয়ারের। পৃথিবীর সমুদ্র তলদেশের বিস্ময় এই ক্যাভিয়ার মাছ, বিশেষ করে যে 5টি বিরল ও গুরুত্বপূর্ণ প্রজাতির কথা বললাম, বিভিন্ন রঙের হয়। সাদা, কালো, ধূসর এবং হলুদ ক্যাভিয়ারও রয়েছে। ক্যাভিয়ার মাছ তো ডিমের জন্যই বিখ্যাত, সে কথা আগেই বলেছি। এই মাছ নোনা জলের মাছ, তবে খুবই কম মিষ্টি পানিতে দেখতে পাওয়া যায়। এর একটা ব্যাখ্যা দিয়েছেন বিশেষজ্ঞগণ, তা হল ক্যাভিয়ার মাছ ডিম পাড়ার সময় হলে মিষ্টি জলের গভীর এবং খরস্রোতা নদীতে চলে যায় কখনো কখনো।
ওই ডিমগুলো নদীর তলদেশের লতাপাতা কিংবা পাথরকুচিতে লেপটে যায়। সেখান থেকেই ধীরে ধীরে ডিম ফুটে বাচ্চা মাছে পরিণত হয়। মজার ব্যাপার হলো, এই বাচ্চাগুলো যখন বড় হয় তখন তাদের বেশিরভাগই আবার সমুদ্রের দিকে চলে যায়। অন্যান্য মাছের তুলনায় এই মাছের এত বেশি গুরুত্বের কারণ হলো তাদের ডিম বা ক্যাভিয়ার, যাকে কৃষ্ণ মুক্তা নামে অভিহিত করা হয়, আগেই বলেছি আমরা। এই ক্যাভিয়ার মাছ বয়স সন্ধিকালে পৌঁছতে অন্যান্য মাছের চেয়ে একটু বেশি সময় লাগে। মাছের প্রজাতি এবং বসবাসের পরিবেশগত পার্থক্যের দিক থেকে 8 থেকে 18 বছর পর্যন্ত সময় লেগে যায়।
ক্যাভিয়ার মাছের বয়সন্ধিকালে পৌঁছানোর ব্যাপারে কথা বলছিলাম আমরা। প্রাকৃতিক সম্পদ রক্ষা বিষয়ক বিশেষজ্ঞরা এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করে এ ধরনের মূল্যবান ও গুরুত্বপূর্ণ প্রজাতির মাছগুলোকে কিভাবে লালন করা যায়, কিভাবে যত্ন নেওয়া যায়, সে বিষয়ে কাজ করতে পারেন। যেমন ক্যাভিয়ার মাছ কখন ডিম পাড়ে সে ব্যাপারে ধারণা দিয়ে মাছ শিকারীদেরকে ডিম দেওয়ার সময় যেন মাছ শিকার না করে সে ব্যাপারে সতর্ক করতে পারে। একইভাবে যেখানে মাছগুলো ডিম পাড়ে সেই এলাকাটিকে উপযোগী করে তুলতে পারা যায়। মৎস্য বিশেষজ্ঞগণ কৃত্রিমভাবেও ক্যাভিয়ার মাছের পোনার চাষ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিতে পারেন।
বলা বাহুল্য, ক্যাভিয়ার মাছ এবং এই মাছের ডিম দুটোই সারা বিশ্বে বেশ দামি খাদ্যপণ্য। সুতরাং ক্যাভিয়ার চাষ ও রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে ব্যবসায়িক সাফল্য আসতে পারে। তো শ্রোতাবন্ধুরা, আমাদের হাতে আজ আর সময় নেই, যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আবারও কথা হবে আমাদের আগামী আসরে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা বলেছিলাম, মার্কিন সরকার ইসলামী বিপ্লবের পর ইরানের সামরিক শক্তি সম্পর্কে বিস্তারিত গোয়েন্দা তথ্য সৌদি আরবের মাধ্যমে ইরাকের তৎকালীন বাথ সরকারের কাছে হস্তান্তর করে। ওই তথ্য হাতে পাওয়ার পর সাদ্দাম সরকার অল্পদিনের মধ্যেই ইরান দখল করে নেয়ার বাসনায় ইরানের উপর হামলা চালায়। আজকের আসরে আমরা এর পরবর্তী ঘটনাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর ইরাকে সাদ্দাম সরকার জল, স্থল ও আকাশপথে একযোগে ইরানের উপর হামলা চালায়। ওই হামলার অজুহাত সৃষ্টি করার জন্য সাদ্দাম হামলার আগে ১৯৮০ সালের ১৭ সেপ্টেম্বর টেলিভিশন ক্যামেরার সামনে ১৯৭৫ সালে স্বাক্ষরিত আলজিয়ার্স চুক্তি ছিঁড়ে ফেলেন এবং আলবান্দ নদীর উপর ইরাকের পূর্ণ মালিকানা দাবি করেন। ইরানের বিপ্লব পূর্ববর্তী সামরিক শক্তি সম্পর্কে মার্কিন গোয়েন্দা সূত্র খবর পাওয়ার পর সাদ্দাম তার দেশের সামরিক সক্ষমতাকে ইরানের চেয়ে শক্তিশালী মনে করে এই বলদর্পিতা দেখান। এবার দেখা যাক ইরানে আগ্রাসনের সময় ইরাকের সামরিক শক্তি কেমন ছিল।
ইরানে আগ্রাসন চালানোর সময় ইরাকের সামরিক বাহিনীতে ১২ ডিভিশনে মোট ৪৮টি ইউনিট ছিল। ১২টি ডিভিশনের মধ্যে ৫টি ছিল পদাতিক, ৫টি সাজোয়া এবং বাকি ২টি ডিভিশন ছিল মেকানিক্যাল। এছাড়াও দেশটির ছিল ১৫টি স্বতন্ত্র ব্রিগেড। এসব ব্রিগেডের মধ্যে ১০টি ছিল পদাতিক, ১টি সাজোয়া, ১টি মেকানিক্যাল এবং ৩টি ছিল বিশেষ বাহিনীর। পাশাপাশি ইরাকের কুখ্যাত প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের ছিল ১০টি ব্রিগেড সেনা, আর ছিল স্বতন্ত্র সীমান্তরক্ষী বাহিনী। ওই সময় সমরাস্ত্রের দিক দিয়েও ইরাকের অবস্থান ছিল বেশ শক্তিশালী। ইরাকের সামরিক বাহিনীতে ছিল ৮০০টি কামান, ৫৪০০টি ট্যাঙ্ক ও সাজোয়াজান, ৪০০টি বিমান বিধ্বংসী কামান, ৩৬৬টি জঙ্গি বিমান এবং ৪০০টি হেলিকপ্টার।
এই সামরিক শক্তি নিয়ে সাদ্দাম তার সম্প্রসারণকামী নীতি বাস্তবায়ন করতে ইরানের দিকে হাত বাড়ান। ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহ সরকারের পতনের ফলে ইরানের সামরিক বাহিনীতে সাময়িক যে দুর্বলতা দেখা দেয় তাকে কাজে লাগিয়ে তিনি ইরানের দিকে অগ্রসর হন। এ আগ্রাসনে সাদ্দাম তিনটি লক্ষ্য বাস্তবায়ন করতে চান, যার প্রথমটি ছিল আলজিয়ার্স চুক্তি থেকে বেরিয়ে যাওয়া, যেটি তিনি হামলার আগেই সম্পন্ন করেন। আর দ্বিতীয় লক্ষ্য ছিল খুজিস্তান প্রদেশকে ইরান থেকে আলাদা করে ফেলা, এবং তৃতীয়ত চূড়ান্তভাবে ইরানের ইসলামী শাসন ব্যবস্থার পতন ঘটানো।
কাজেই ইরাকের প্রথম লক্ষ্য ছিল আলজিয়ার্স চুক্তি ভঙ্গ করে আলবান্দ নদীর নিয়ন্ত্রণ গ্রহণ করা। এই লক্ষ্য অর্জিত হওয়ার পর সাদ্দাম বাকি দুই লক্ষ্য অর্জনের দিকে অগ্রসর হবেন বলে পরিকল্পনা করেন। ইরানে হামলা না চালিয়েও বাগদাদের পক্ষে আলজিয়ার্স চুক্তি থেকে বেরিয়ে যাওয়া সম্ভব ছিল, কিন্তু আপাদমস্তক সম্প্রসারণকামী মানসিকতার অধিকারী সাদ্দাম সেখানেই থেমে থাকার পাত্র ছিলেন না। এ কারণে তিনি ইরানের উপর আগ্রাসন চালান। তার ধারণা ছিল আগ্রাসনের মাধ্যমে আর কিছু না হোক আরভান্দ নদীর উপর ইরাকের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যাবে। পারস্য উপসাগরের সঙ্গে ইরাকের সংযুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে এই নদী। সাদ্দাম ভেবেছিলেন আগ্রাসন চালিয়ে শুধু এই নদী নয় গোটা খুজিস্তান প্রদেশ দখল করে নিতে পারবেন, যার আয়তন 63,000 বর্গ কিলোমিটার।
খুজিস্তান প্রদেশের কৌশলগত গুরুত্বের কারণে এটি দখল করে নিতে পারলে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইরাক অনেক সুবিধাজনক অবস্থানে চলে যেতে পারত। এ কারণে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তেল সমৃদ্ধ এই প্রদেশ দখল করার জন্য সাদ্দাম তার সবচেয়ে সুসজ্জিত সেনা ইউনিটগুলোকে কাজে লাগান। ইরাকের নবম সাজোয়া ডিভিশনকে খুজিস্তান প্রদেশের রাজধানী আহওয়াজ দখলের দায়িত্ব দেওয়া হয়, আর এই ডিভিশনকে সার্বিক পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য পাঠানো হয় পঞ্চম ও প্রথম পদাতিক ডিভিশনকে। পাশাপাশি তৃতীয় সাজোয়া ডিভিশন এবং ইরাকি বিশেষ বাহিনীর 33তম ব্রিগেডকে পাঠানো হয় সীমান্তবর্তী শহর খুররামশাহর দখল করার এবং এরপর কারুন নদী পার হয়ে আবাদান শহর দখল করার জন্য। সাদ্দামের নির্দেশে ইরাকের তৃতীয় সাজোয়া ডিভিশন খুররামশাহর থেকে 15 কিলোমিটার উত্তর দিয়ে কারুন নদীর দিকে এগিয়ে যায়। একই সময়ে 33তম বিশেষ ব্রিগেড খুররামশাহর দখলের জন্য সরাসরি এই শহরের দিকে অগ্রসর হয়, কিন্তু ইরানের পক্ষ থেকে খুররামশাহর রক্ষার জন্য তীব্র প্রতিরোধ গড়ে তোলায় তৃতীয় সাজোয়া ডিভিশনের অগ্রযাত্রা ব্যাহত এবং এক পর্যায়ে পুরোপুরি থেমে যায়।
এদিকে ইরানের পক্ষ থেকে খুজিস্তান প্রদেশ রক্ষা করার লক্ষ্যে গণ প্রতিরোধ বাহিনী পুরো সীমান্ত জুড়ে অবস্থান নেয়। ওই প্রদেশে অবস্থানরত ইরানের সেনা ইউনিটগুলো তুমুল প্রতিরোধ গড়ে তুলে ইরাকের আগ্রাসী বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। এর ফলে শত্রুবাহিনীর হাতে আহওয়াজ ও আবাদান শহরের পতন ঠেকানো সম্ভব হয়। ইরাকি সেনারা তার আগে আহওয়াজ শহর থেকে 15 কিলোমিটার দূরে পৌঁছে যাওয়ার পাশাপাশি আবাদান শহরকে চারদিক দিয়ে অবরুদ্ধ করে ফেলেছিল। ইরাক ইরান যুদ্ধের এই স্পর্শকাতর মুহূর্তে যে বিষয়টি ইরানকে শক্ত অবস্থানে নিয়ে যায় তা হল ইরানি জওয়ানদের বীর বিক্রম যুদ্ধ। ইরাকি বাহিনী ইরানের ভূমিতে আগ্রাসন চালিয়েছে বলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সারা ইরান থেকে স্বল্পতম অস্ত্র ও রসদ নিয়েই ইরান সীমান্ত এলাকার দিকে ছুটতে থাকেন ইরানের তরুণ ও যুবকরা। তারা সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ রক্ষার কাজে অংশ নেন। ঐতিহ্যগতভাবে বেসামরিক ইরানি যুবকদের সামরিক প্রশিক্ষণ থাকে, আর যাদের প্রশিক্ষণ ছিল না তারা স্বল্প সময়ের প্রশিক্ষণ নিয়েই সীমান্তের ফ্রন্টগুলোতে ছুটে যান।
এরপর খুররাম শহরের যুবকেরা আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তা ছিল 8 বছরের ইরাক ইরান যুদ্ধে নজিরবিহীন ঘটনা। এই শহরের যুবক ও যুব মহিলারা ইরাকের কয়েকটি পদাতিক ও সাজুয়া ব্রিগেডের মোকাবেলায় সীমিত অস্ত্র নিয়ে টানা 35 দিন শক্ত প্রতিরোধ চালিয়ে যান। এ সময় খুররাম শহর দখলের আশা প্রায় ছেড়ে দেয় আগ্রাসী ইরাকি বাহিনী। সাদ্দাম বাহিনীর ওই সময়কার অনুভূতি সম্পর্কে একজন ইরাকি সেনা কমান্ডার বাগদাদে যে বার্তা পাঠায় তা ছিল এরকম। প্রথম দিকে ইরানের প্রতিরোধ অতটা শক্ত ছিল না, কিন্তু বন্দরের দিক দিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করলে কঠিন প্রতিরোধের মুখে পড়ি এবং অল্প কিছু পথ সামনে অগ্রসর হতে সক্ষম হয়েছে। এ অবস্থায় খুররাম শহর দখলের দায়িত্বে থাকা কমান্ডার নিজের অক্ষমতা প্রকাশ করে কাছাকাছি অবস্থানে থাকা ইরাকের তৃতীয় ডিভিশনের কাছে সাহায্য চেয়ে পাঠান। তৃতীয় ডিভিশন সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
তো শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই, আগামী আসরে আমরা খুররাম শহরে ইরানি যুবকদের প্রতিরোধ যুদ্ধ সম্পর্কে আরো কথা বলার চেষ্টা করব। সে অনুষ্ঠানেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Thank you. Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։